দানিয়েলের বই নম্বর 123।
দানিয়েল 11:25 এর ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্যের উন্মোচন।
দানিয়েল পুস্তকের 11:40 পদটি ঈশ্বরের বাক্যের অন্যতম অত্যন্ত গভীর পদ, যেমন দানিয়েল পুস্তকের 8:14 40 পদটির প্রতিনিধিত্ব করে হিদ্দেকেল নদী এবং উলাই নদী প্রতিনিধিত্ব করে দানিয়েল পুস্তকের 8:14 পদকে।
40 পদটি আর অন্তের কালে এই কথাগুলি দিয়ে শুরু হয়, ফলে এটি স্পষ্টভাবে চিহ্নিত করে যে সেই পদটির সূচনাবিন্দু 1758 সাল। পদের 51টি শব্দ 1989 সালে সিলমোহর খোলা হয়েছিল, যখন বোঝা যায় যে সেগুলি তখনকার সোভিয়েত ইউনিয়নের পতনকে নির্দেশ করছে। পদের সেই 51টি শব্দ 1758 সালের অন্তের সময় এবং তারপর 1989 সালের আরেক অন্তের সময় উভয়কেই উপস্থাপন করে। আলফা ও ওমেগা দেখতে ও শুনতে ইচ্ছুক সকলের জন্য সেই পদে তার স্বাক্ষর রেখেছেন। প্রথম ও তৃতীয় উভয় স্বর্গদূতের আন্দোলনের অন্তের সময় ওই এক পদেই উপস্থাপিত হয়েছে।
নিম্নলিখিত পদটি নির্দেশ করে যে উত্তরের রাজা হিসেবে উপস্থাপিত পোপতন্ত্র যুক্তরাষ্ট্রে শীঘ্র আগত রবিবার আইনের সময় গৌরবময় ভূমি হিসেবে উপস্থাপিত যুক্তরাষ্ট্রকে জয় করবে। অতএব যদিও 40তম পদের ভাষ্য 1738 সালের সমাপ্তির সময়কে শুরুবিন্দু এবং 1989 সালের সমাপ্তির সময়কে শেষ বিন্দু হিসেবে চিহ্নিত করে, বাস্তবে 40তম পদে উপস্থাপিত ভাববাদী ইতিহাস 41তম পদ পর্যন্ত শেষ হয় না, যখন উত্তরের রাজা গৌরবময় ভূমিকে জয় করে। এর অর্থ 1989 সালে সোভিয়েত ইউনিয়নের পতন থেকে 41তম পদের শীঘ্র আগত রবিবার আইন পর্যন্ত যে ইতিহাস, তা প্রেসিডেন্ট রোনাল্ড রেগান থেকে শুরু করে সেই আসন্ন রবিবার আইন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। সেই ইতিহাসের মধ্যে 2001 সালের 11 সেপ্টেম্বর এবং সেখান থেকে প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে উল্লিখিত মহাভূমিকম্পের সময় পর্যন্ত ঘটনাবলীও অন্তর্ভুক্ত।
যখন পদটি প্রথমে উন্মোচিত হয়েছিল, তখন এই সত্যের বিরুদ্ধে একটি আপত্তি তোলা হয়েছিল যে পিপেনজারের দাবি যে পদটি 1758 সাল থেকে রবিবারের আইন পর্যন্ত ইতিহাসকে প্রতিনিধিত্ব করে একটি অযৌক্তিক দাবি, কারণ বাইবেলের কোনো পদই এত দীর্ঘ সময়ের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে না। আমরা আগে ভাবিনি যে একটি মাত্র পদের মধ্যে বোঝানো সময়সীমার কোনো নির্দিষ্ট সীমা আছে কিনা, কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই মনে করলাম যে প্রকাশিত বাক্যগ্রন্থের 3 অধ্যায়ের 11 পদ একই ইতিহাসকে চিহ্নিত করে, এবং সেটি করে একটি মাত্র পদেই। পৃথিবী থেকে ওঠা জন্তুর ইতিহাস 1798 সালে শুরু হয়েছিল, এবং সেই জন্তুর ড্রাগনের মতো কথা বলা শীঘ্র আগত রবিবারের আইনেই পূর্ণতা পাবে।
আর যখন পাপাশির শক্তি হরণ করা হল এবং তাকে উৎপীড়ন থেকে বিরত হতে বাধ্য করা হল, তখন জোহন দেখলেন যে একটি নতুন শক্তি উঠে আসছে ড্রাগনের কণ্ঠ প্রতিধ্বনিত করতে এবং একই নিষ্ঠুর ও নিন্দাজনক কাজকে এগিয়ে নিতে। এই শক্তি, যা ঈশ্বরের মণ্ডলী ও ঈশ্বরের আইনের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন শেষ শক্তি, সেটিকে মেষ শাবকের মতো শিংওয়ালা এক জন্তুর দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল। সায়েন্স অফ দ্য টাইমস, 2 নভেম্বর 1899।
যদি কেউ বিষয়টি প্রযুক্তিগতভাবে ধরতে চান,
তবে 40 পদে 1798 সালের ইতিহাসের অংশটি রয়েছে, যা 41 পদ পর্যন্ত গিয়েছে, এবং 41 পদেই রবিবারের আইন শনাক্ত করা হয়েছে। তাই প্রকাশিত বাক্য 3 অধ্যায়ের সেই একটিমাত্র পদের মতো নয়। 40 পদ আসলে একটু সংক্ষিপ্ত, কারণ রবিবারের আইনটি পরের পদে রয়েছে, কিন্তু প্রকাশিত বাক্য 3 অধ্যায়ে 1798 থেকে রবিবারের আইন পর্যন্ত সব কিছু এক পদের মধ্যেই আছে। সিস্টার হোয়াইট আমাদের জানান, দানিয়েলের পুস্তকে যে একই ভবিষ্যৎবাণীর ধারা আছে তা প্রকাশিত বাক্যের পুস্তকে গ্রহণ করা হয়েছে, এবং আপনি যদি লাইন পর লাইন নীতিটি প্রয়োগ করতে চান, তবে প্রকাশিত বাক্য 3 অধ্যায় 11 পদটি সহজেই 40 পদের সঙ্গে সরাসরি মিলে যায়।
যখন আপনি পঙ্ক্তির পর পঙ্ক্তি নীতি প্রয়োগ করেন, আপনি দেখেন যে প্রকাশিত বাক্য 13 পৃথিবীর পশু যুক্তরাষ্ট্র, যাকে পদ 40 রথ, জাহাজ ও অশ্বারোহী দ্বারা উপস্থাপন করা হয়েছে, 1758 সালে 2 শিংযুক্ত মেষ শাবকের মতো পশু থেকে শীঘ্র আগত রবিবারের আইনে ড্রাগনের মতো কথা বলা পশুতে পরিবর্তিত হয়, এবং আরও যে মেষ শাবকের মতো সেই পশুটির 2টি শিং রয়েছে।
40 পদটি
সেই প্রতীকী সত্তর বছরকেও নির্দেশ করে যখন টাইরের বেশ্যাকে ভুলে যাওয়া হয়, কারণ প্রতীকী এই সত্তর বছর এক রাজার দিনের মতো এবং রাজা মানেই একটি রাজ্য। চল্লিশ নম্বর পদের ওপর ভিত্তি করে এবং প্রকাশিত বাক্যের ত্রয়োদশ অধ্যায়ের ধারায় ইসায়া ২৩ অধ্যায়ের প্রতীকী সত্তর বছরকাল ধরে যে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর রাজ্য শাসন করে তা হল ভূপশু, যার শক্তির দুটি শিং আছে। ভূপশু শুরুতে শক্তির দুটি শিং নিয়ে উপস্থিত হয়, যা প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্ট্যান্টবাদকে প্রতিনিধিত্ব করে। কিন্তু চল্লিশ নম্বর পদের ইতিহাস যখন ১৪০ নম্বর পদের পরিপূর্ণতার দিকে এগোয়, তখন তার দুটি ভবিষ্যৎবাণীমূলক শক্তি, জাহাজ, অর্থনৈতিক ক্ষমতা এবং রথ ও অশ্বারোহী, সামরিক শক্তি হিসেবে চিহ্নিত হয়।
ইসাইয়ার ২৩তম অধ্যায়ের ৭০টি প্রতীকী বছরের সময়ে ৪০তম পদে যিনি উত্তরের রাজা, সেই টাইরের বেশ্যা বিস্মৃত হয়ে পড়ে। কিন্তু সেই সত্তরটি প্রতীকী বছরের শেষে সে আবারও পৃথিবীর রাজাদের সঙ্গে ব্যভিচার করবে, যেমনটি সোভিয়েট ইউনিয়নের পতনের পূর্ববর্তী ইতিহাসে ঘটেছিল, যখন সকল ইতিহাসবিদ নিশ্চিত করেন যে রাষ্ট্রপতি রোনাল্ড রেগান সোভিয়েট ইউনিয়নকে পতন ঘটানোর উদ্দেশ্যে বাইবেলের ভবিষ্যৎবাণীর খ্রিস্ট বিরোধীর সঙ্গে একটি গোপন জোট স্থাপন করেছিলেন। ১৯৭৯ তখন আগের সময়, রেগান ইতিমধ্যেই পাপের মানুষের সঙ্গে এক গোপন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, ফলে নেবুখদনেশ্বরের সঙ্গীত শিল্পীরা সেই সুরটির অনুশীলন শুরু করল, যা সেই বিস্মৃত বেশ্যা গাইতে শুরু করছিল। সেই ইতিহাসেই জন পল দ্বিতীয়ের নজিরবিহীন বিশ্বব্যাপী ধর্মসেবা ছিল সেই গান নাচের সূচনা, যার ফলে সমস্ত পৃথিবী পশুর পশ্চাতে বিস্ময়ে অনুসরণ করল।
পদ ৪০ লাউদিকীয় অ্যাডভেন্টবাদের ইতিহাসও তুলে ধরে। এটি সনাত ১৫৮ সালে সার্দিস হিসেবে শুরু হয়। তারপর সার্দিসে যারা ছিল তারা উন্মোচিত আলো গ্রহণ করে এবং ফিলাডেলফিয় আন্দোলন সার্দিস থেকে বেরিয়ে আসে। যখন ফিলাডেলফিয় আন্দোলন ১৮৫৬ সালের আলো প্রত্যাখ্যান করে, তখন তারা ১৮৬৩ সালে একটি আন্দোলন থেকে লাউদিকীয় মণ্ডলীতে রূপান্তরিত হয়। অতএব সেই মণ্ডলী পদ ১৪০-এ, যা শীঘ্র আগত রবিবারের আইন, প্রভুর মুখ থেকে উগরে দেওয়া হওয়ার জন্য নির্ধারিত। পদ ৪০ কেবল যুক্তরাষ্ট্রের ইতিহাসই নয়, লাউদিকীয় অ্যাডভেন্টবাদের ইতিহাসও তুলে ধরে।
লাউদিকীয় অ্যাডভেন্টবাদকে তার ভিত্তি ও শক্তি হিসেবে ঈশ্বরের বাক্যের ঐশ্বরিক আলো প্রদান করা হয়েছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে তার ভিত্তি ও শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ঐশ্বরিক আলো প্রদান করা হয়েছিল। তারা উভয়ই ভবিষ্যৎবাণীর ভাষায় ১৭৫৮ সালে শিং হিসেবে সূচিত হয়েছিল এবং প্রতীকী সত্তর বছরের শেষে ধর্মত্যাগী রিপাবলিকান শিং ও ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট শিং একত্রিত হয়ে এক শিং হবে এবং ড্রাগনের মতো কথা বলবে।
৪০তম পদের দুইটি শিং হল সরকার এবং নির্বাচিত গির্জা। এগুলো একসাথে চলমান ভবিষ্যৎবাণীর দুইটি ধারাকে প্রতিনিধিত্ব করে, কারণ এগুলোকে একটি একক জন্তুর ওপর দুইটি শিং হিসেবে উপস্থাপিত করা হয়েছে। জন্তুটি যেখানে যায় ওই দুই শিংও সেখানে যায়, এবং তারা একই ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের মধ্যেই তা করে। প্রোটেস্ট্যান্টবাদের শিংটির দ্বিবিধ ভবিষ্যৎবাণীমূলক প্রকৃতি রয়েছে, যা লাউদিকিয়া ও ফিলাডেলফিয়া দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। রিপাবলিকানবাদের শিংটিরও দ্বিবিধ ভবিষ্যৎবাণীমূলক প্রকৃতি আছে, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক রাজনৈতিক দল দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। প্রতিটি শিংয়ের এই দ্বিবিধ প্রকৃতির দ্বিতীয়টি দানিয়েলের অষ্টম অধ্যায় অনুসারে সবশেষে উত্থিত হয় এবং উচ্চতর হয়ে ওঠে।
তখন আমি চোখ তুলে দেখলাম, আর দেখ, নদীর ধারে দুই শিংযুক্ত এক ভেড়া দাঁড়িয়েছিল, আর সেই দুই শিং উঁচু ছিল, কিন্তু একটি আরেকটির চেয়ে বেশি উঁচু, এবং যে বেশি উঁচু ছিল সেটাই পরে উঠল। দানিয়েল ৮:১০।
প্রতিটি শিংয়ের দ্বিবিধ বৈশিষ্ট্য খ্রিস্টের ইতিহাসে সদুকি ও ফারিসিদের দ্বারা চিত্রিত হয়েছে, এবং রিপাবলিকান শিংয়ে তা লিবারেলিজম, দাসপ্রথাপন্থী গণতন্ত্র, ওকবাদ ও গ্লোবালিজম এবং কনজারভেটিভিজমের দাসপ্রথা বিরোধী, সাংবিধানিক প্রজাতন্ত্র, ঐতিহ্যবাদী, ম্যাগা সমতুল্য। প্রোটেস্ট্যান্ট শিংয়ের দ্বিবিধ বৈশিষ্ট্য ফিলাডেলফিয়া ও লাউদিকিয়ার সমতুল্য। দুই শিংয়ের দ্বিবিধ প্রতীকে বিভক্তির মধ্যে নিখুঁত সমান্তরালতা নেই, কারণ অগ্রগতিশীল লিবারেলিজম হোক বা রক্ষণশীল ম্যাগাবাদ, কেউই রবিবারের আইন প্রসঙ্গে সঠিক পক্ষে দাঁড়ায় না, কারণ ফারিসি ও সদুকিরা ক্রুশের সময় একত্রিত হয়েছিল, কিন্তু শীঘ্র আগত রবিবারের আইনে, যা ক্রোশ দ্বারা প্রতিকায়িত হয়েছিল, লাওদিকিয়াকে প্রভুর মুখ থেকে উগড়ে ফেলা হয় এবং ফিলাডেলফিয় শিং তখন একটি পতাকা হিসেবে উত্তোলিত হয়। তবুও উভয় শিংয়ের দ্বিবিধ স্বভাব ফারিসি ও সদুকিদের মধ্যকার ধর্মতাত্ত্বিক বিতর্ক দ্বারা প্রতিফলিত হয় এবং খ্রিস্টের ইতিহাসে অন্য জাতিদের প্রেরিত পৌল পূর্বে ফারিসিদের ফারিসি ছিলেন।
পরবর্তী বৃষ্টির পদ্ধতি লাইন পর লাইন প্রয়োগ করলে ৪০ নম্বর পদে মহান আলো প্রকাশ পায়। প্রকাশিত বাক্যের দ্বিতীয় থেকে ১৮তম অধ্যায় পর্যন্ত সবই ৪০ নম্বর পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইশাইয়ার ২৩তম অধ্যায়ে টাইরের বেশ্যার বিষয়ে যে সাক্ষ্য রয়েছে সেটিও ওই পদের সঙ্গে মেলে। অবশ্যই ৪০ নম্বর পদের উপর আরোপ করা যায় এমন আরও কয়েকটি অংশ রয়েছে, তবে সম্ভবত ৪০ নম্বর পদের লাইন পর লাইন প্রয়োগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হল ৪০ নম্বর পদ নিজেই।
৪০ নম্বর পদে ১৯৯৮ সালের শেষ সময় এবং ১৯৯৮ সালের শেষ সময় উভয়ই উপস্থাপিত হয়েছে। এটি ভবিষ্যৎবাণীর ছাত্রকে নির্দেশ দেয় যেন ১৯১৯ সালের শেষ সময়ের উপর ১৯৯৮ সালের শেষ সময়টিকে বসায়। যখন তা করা হয় ৪০ নম্বর পদের ইতিহাস এমন দুটি ধারা সৃষ্টি করে যেগুলোর প্রত্যেকটি ১৯৯৮ সালে শুরু হয়ে ৪১ নম্বর পদের অচিরেই আগত রবিবারের আইন পর্যন্ত চলতে থাকে। যে ধারাটি ১৯৯৮ সালে শুরু হয় তা ঈশ্বরের শেষ দিনের জনগণের অভ্যন্তরীণ বার্তাকে নির্দেশ করে, আর যে ধারাটি ১৯৯৯ সালে শুরু হয় তা একই ইতিহাসে ঈশ্বরের শেষ দিনের জনগণের বাহ্যিক বার্তাকে নির্দেশ করে। সুতরাং ৪০ নম্বর পদটি নিজের ভেতরেই প্রকাশিত বাক্যগ্রন্থের ৭টি মণ্ডলী ও ৭টি মোহরের অভ্যন্তরীণ ও বাহ্যিক ভাববাদী সম্পর্কের একই প্রতীকতাকে বহন করে। আর এই ভাববাদী ঘটনাটি উপস্থাপিত হয়েছে একটি মাত্র পদে, যা ৫১টি শব্দ নিয়ে গঠিত।
মিলারাইটরা ৭টি মণ্ডলী ও ৭টি মোহরের আভ্যন্তরীণ বাহ্যিক বার্তাকে স্বীকার করেছিল এবং তারা আরও স্বীকার করেছিল যে ৭টি তুরীয় সত্যের তৃতীয় একটি ধারাকে উপস্থাপন করে, যা ৭টি মণ্ডলী ও ৭টি মোহর দ্বারা প্রতীকিত ইতিহাসের একটি উপাদান ছিল। মিলারের কথায় তুরীগুলো ছিল স্বতন্ত্র বিচারসমূহ যা রোমের ওপর আরোপিত হয়েছিল। মিলারাইটরা বুঝেছিল যে ৭টি তুরীতে প্রতীকিত ঈশ্বরের বিচারসমূহ ৭টি মণ্ডলীর ইতিহাস এবং ৭টি মোহরের সমান্তরাল ইতিহাসের সঙ্গে সংযুক্ত ছিল।
৪০ নম্বর পদে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ইতিহাস অন্তর্ভুক্ত আছে এবং অতএব পদ ৪০ই সপ্ততুরীর ভাববাদী ধারাটিও সমন্বিত হয়। প্রথম স্বর্গদূত ১৭৫৮ সালে এসেছিলেন, ১৮৫৪ সালে বিচার শুরু হবে এ কথা ঘোষণা করতে। সেই বিচারটি দুই ভাগে বিভক্ত, তদন্তমূলক বিচার এবং কার্যকর বিচার। ৪০ নম্বর পদের ইতিহাসই হল তদন্তমূলক বিচারের ইতিহাস, আর ১৪০ নম্বর পদ থেকে মিখায়েল দাঁড়ানো এবং শেষ ৭টি মহামারী ঢেলে দেওয়া পর্যন্ত যে ইতিহাস তা কার্যকর বিচারের ইতিহাস।
কার্যনির্বাহী বিচার শুরু হয় যখন যুক্তরাষ্ট্র ড্রাগনের মতো কথা বলে।
প্রতীকের মেষ শাবক সদৃশ শিং এবং ড্রাগনের কণ্ঠস্বর ওইভাবে প্রতিনিধিত্ব করা জাতির ঘোষিত আদর্শ ও বাস্তব আচরণের মধ্যে এক চোখে পড়ার মতো বৈপরীত্যের দিকে ইঙ্গিত করে। জাতির কথা বলা বলতে বোঝায় তার আইন প্রণয়নকারী ও বিচারিক কর্তৃপক্ষের কার্যক্রম। এমন কার্যক্রমের মাধ্যমে সে তার নীতির ভিত্তি হিসেবে তুলে ধরা উদার ও শান্তিপূর্ণ নীতিগুলোকে মিথ্যা প্রমাণ করবে। যে ভবিষ্যৎবাণী বলে এটি ড্রাগনের মতো কথা বলবে এবং প্রথম জন্তুর সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে তা স্পষ্টভাবেই ড্রাগন এবং চিতাবাঘ সদৃশ জন্তুর দ্বারা প্রতিনিধিত্ব করা জাতিগুলোর মধ্যে যে অসহিষ্ণুতা ও নির্যাতনের চেতনা প্রকাশিত হয়েছিল তারই বিকাশকে আগাম জানায়। আর দুই শিংওয়ালা জন্তু যে পৃথিবীকে এবং তাতে বসবাসকারীদেরকে প্রথম জন্তুকে উপাসনা করাতে বাধ্য করে, এই উক্তিটি ইঙ্গিত করে যে এই জাতির কর্তৃত্ব এমন এক প্রথা বা বিধান পালন বাধ্যতামূলক করতে প্রয়োগ করা হবে যা পোপতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি কর্ম হবে। মহাবিতর্ক ৪৪৩।
যখন যুক্তরাষ্ট্র কথা বলে এবং শীঘ্র আসন্ন রবিবারের আইন কার্যকর করে, তখন প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠস্বর বাবিলন থেকে নারী পুরুষকে বেরিয়ে আসতে আহ্বান জানিয়ে কথা বলে।
আর আমি স্বর্গ থেকে আর একটি স্বর শুনিলাম, যাহা বলিতেছিল, হে আমার প্রজাগণ, তোমরা তাহার মধ্য হইতে বাহির হইয়া আস, যেন তোমরা তাহার পাপের অংশীদার না হও এবং যেন তোমরা তাহার আঘাতসমূহ গ্রহণ না কর, কারণ তাহার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছিয়াছে
এবং ঈশ্বর তাহার অধর্মসমূহ স্মরণ করিয়াছেন। সে যেমন তোমাদিগকে প্রতিফল দিয়াছে, তোমরাও তাহাকে তদ্রূপ প্রতিফল দাও এবং তাহার কর্ম অনুসারে তাহাকে দ্বিগুণ প্রতিদান দাও। যে পাত্রে সে পূর্ণ করিয়াছে, সেই পাত্রেই তাহার জন্য দ্বিগুণ পূর্ণ কর। প্রকাশিত বাক্য ১৮ ছর ছ
৪১তম পদে যখন যুক্তরাষ্ট্র কথা বলে, তখন আধুনিক বাবিলের ত্রিবিধ পরিবেশে যারা এখনও রয়েছে, প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠ উচ্চারিত হলে তাদেরকে বেরিয়ে আসতে ডাকা হয়। তখন যাদের ডেকে বের করে আনা হয়, তাদেরকে ৪১তম পদে এদম, মোয়াব এবং আম্মনের সন্তানদের প্রধান হিসেবে উপস্থাপিত করা হয়েছে। সেই পদে আধুনিক বাবিলের ত্রিবিধ প্রতীকে যাদের প্রতিনিধিত্ব করা হয়েছে, তারা উত্তর রাজা পোপতন্ত্রের হাত থেকে পলায়ন করে। ইব্রীয় পলায়ন শব্দটির অর্থ ফসকে পালিয়ে যাওয়া, এবং এর অন্তর্নিহিত অর্থ হল যে পলায়ন ঘটে তা এমন কিছুর হাত থেকে যা পলায়নের পূর্বে পলায়নকারীদের বন্দিত্বে ধরে রেখেছিল।
সেও মহিমান্বিত দেশে প্রবেশ করবে এবং অনেক দেশ উৎখাত হবে, কিন্তু এগুলো তার হাত থেকে রক্ষা পাবে। এদম, মোয়াব এবং অম্মনের সন্তানদের প্রধান অংশ, সেও দেশগুলোর উপর তার হাত প্রসারিত করবে এবং মিশরের দেশ রক্ষা পাবে না। দানিয়েল ১১ অক্টোবর খব ৪১ ব্যালটিস।
পদ ৪২-এ পোপতন্ত্র উত্তরের রাজা তার তৃতীয় ভৌগোলিক বাধা জয় করে যখন এটি মিশর অধিকার করে, যা জাতিসংঘের প্রতীক, যেমনটি হেরোদের জন্মদিনে দেখা যায় যখন হেরোদ হেরোদিয়াসের পোপতন্ত্র কন্যা সালোমে যুক্তরাষ্ট্রের প্রতারণাময় নৃত্যের কাছে আত্মসমর্পণ করে। এটি চিহ্নিত করে সেই সময়কে যখন জাতিসংঘ প্রকাশিত বাক্য ১৭-র ১০ রাজা এক ঘণ্টার জন্য তাদের রাজ্য পশুকে দিতে সম্মত হয়। ওই এক ঘণ্টা হল প্রকাশিত বাক্য ১১-র মহাভূমিকম্পের সময় এবং সেই ঘণ্টা যখন বাবিলনের বেশ্যাকে বিচার করা হয়। পদ ৪২-এ মিশর, জাতিসংঘ, রক্ষা পাবে না।
৪২ নম্বর পদে এসকেপ হিসেবে অনুদিত হিব্রু শব্দটি ৪১ নম্বর পদের হিব্রু শব্দটির থেকে আলাদা। ৪২ নম্বর পদে এসকেপ শব্দটির অর্থ উদ্ধার না পাওয়া, কিন্তু ৪১ নম্বর পদে বোঝানো হয়েছে যে শীঘ্রই আসন্ন রবিবারের আইন কার্যকর হওয়ার আগে যারা পোপতন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে এসেছে তারা তখন পিচ্ছিলতার মতো ফসকে পালায়। রবিবারের আইন সংকটের সময়ের পূর্বে আধুনিক বাবিলনের সহভাগিতায় থাকা লোকেরা রবিবারই ঈশ্বরের উপাসনার দিন এই শয়তানি ধারণা গ্রহণ করে এসেছে। যখন পশুর চিহ্ন আরোপ করা হবে তখন কেউ হয় যে কোনো কারণে সেটি মেনে নিতে পারে, নয়তো সত্যি এটিকে সত্য বলে বিশ্বাস করতে পারে। এটিকে বিশ্বাস করা মানে কপালে সেই চিহ্ন গ্রহণ করা, আর শুধু মেনে নেওয়া মানে হাতে সেই চিহ্ন গ্রহণ করা।
রবিবারের আইন প্রয়োগের সময় পোপতন্ত্রের কবল থেকে যারা রক্ষা পায় তারা ঈশ্বরের উপাসনার দিনই নাকি সূর্যের দিন, এই শয়তানি ধারণা প্রত্যাখ্যান করে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ রোমের বেশ্যা পাপাল ক্ষমতা উত্তরের রাজার সঙ্গে হাত মিলাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্টরা গহ্বরের ওপার পর্যন্ত হাত বাড়িয়ে আত্মবাদের হাত ধরতে সবার আগে থাকবে। তারা অতল গহ্বর পেরিয়ে রোমান শক্তির সঙ্গে হাত মেলাবে এবং এই ত্রিমুখী ঐক্যের প্রভাবে এই দেশ বিবেকের অধিকারের ওপর পদদলনের ক্ষেত্রে রোমের পদাঙ্ক অনুসরণ করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৮৮০।
৪০তম পদ নিয়ে আমাদের বিবেচনা এগিয়ে নেওয়ার সময় দানিয়েলের ১১ অধ্যায়ের শেষ ৬টি পদের গঠন তুলে ধরতে সময় নেওয়া গুরুত্বপূর্ণ। উত্তরের রাজা অর্থাৎ আধুনিক রোম পৃথিবীর সিংহাসনে প্রতিষ্ঠিত হতে তিনটি ভৌগোলিক বাধা জয় করে। পৌত্তলিক রোম যেমন তিনটি ভৌগোলিক বাধা জয় করেছিল, পোপীয় রোমও তেমনই করেছিল। তাই আধুনিক রোম ৪০তম পদে দক্ষিণের রাজাকে, সাবেক সোভিয়েট ইউনিয়ন, জয় করে। এরপর ১৪০তম পদে মহিমান্বিত দেশকে, যুক্তরাষ্ট্র, জয় করে এবং তারপর ৪২ ও ৪৩তম পদে মিশরকে, জাতিসংঘ, জয় করে।
কিন্তু সিস্টার হোয়াইটের আগের উদ্ধৃতি যেমন নির্দেশ করে, যুক্তরাষ্ট্র একই সময়ে পোপতন্ত্র ও জাতিসংঘের সঙ্গে হাত মেলায়। ড্রাগন, পশু ও মিথ্যা নবীর ত্রিবিধ ঐক্য আসন্ন রবিবারের আইনে সম্পন্ন হয়, যদিও দানিয়েল অধ্যায় ১১-র ৪১ থেকে ৪১ পদ সমসাময়িক বিজয়সমূহকে ক্রমানুসারে চিহ্নিত করে। যে ক্রমটি চিত্রিত হয়েছে তা ঘটনাপ্রবাহকে উপস্থাপন করে।
কিন্তু এগুলো সবই আসন্ন রবিবারের আইনে সম্পন্ন হয়।
সেই মুহূর্তে প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠ বলে ওঠে, ঠিক সেই জায়গাতেই যেখানে যুক্তরাষ্ট্র কথা বলে। শয়তান যেখানে ও যখন কথা বলে, ঈশ্বরও সেখানেই এবং তখনই কথা বলেন। ৪৪ নম্বর পদে পূর্ব ও উত্তর দিক থেকে আসা সংবাদ উত্তর রাজাকে বিচলিত করে এবং চূড়ান্ত পোপীয় রক্তস্নানের সূচনা হয়। ৪২ ও ৪৩ নম্বর পদের মতোই ৪৪ নম্বর পদে উল্লেখিত বিষয়টির সূত্রপাত ঘটে ৪১ নম্বর পদে, যখন প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের পরাক্রান্ত স্বর্গদূত তার অন্যান্য পালকে বাবিল থেকে বেরিয়ে আসতে আহ্বান জানানো শুরু করেন।
তিনি যে বার্তা উপস্থাপন করেন সেটিই সেই বার্তা যা তৃতীয় হাই সংশ্লিষ্ট ইসলামকে তার বিচারের হাতিয়ার এবং বাবিলের ব্যভিচারিণীর শাস্তি হিসেবে চিহ্নিত করে। ইসলামকে পূর্বদেশের খবর হিসেবে আর পোপতন্ত্রকে উত্তরদেশের ছদ্ম রাজা উত্তরদেশের খবর হিসেবে উপস্থাপিত করা হয়েছে। দানিয়েল ১১:৪০ পদ তদন্তমূলক বিচারকে চিহ্নিত করে আর ১৪৬ থেকে ৪৫ পদ কার্যকর বিচারকে চিহ্নিত করে।
আমরা পরবর্তী প্রবন্ধে দানিয়েল ১১:৪০ নম্বর পদ নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব।
একবার নিউ ইয়র্ক শহরে থাকাকালে রাত্রিকালে আমাকে আকাশের দিকে তলা ওপর তলা উঠে চলা ভবনগুলো দেখতে ডাকা হয়েছিল। এই ভবনগুলোকে অগ্নি নিরোধক বলে গ্যারান্টি দেওয়া হয়েছিল এবং সেগুলো নির্মিত হয়েছিল তাদের মালিক ও নির্মাতাদের গৌরবান্বিত করার জন্য। আরও উঁচু হয়ে এসব ভবন উঠতে লাগল এবং তাতে ব্যবহৃত হচ্ছিল সর্বাধিক ব্যয়বহুল উপকরণ। যাদের এই ভবনগুলো ছিল তারা নিজেদেরকে প্রশ্ন করছিলেন না, আমরা কীভাবে ঈশ্বরকে সবচেয়ে ভালোভাবে গৌরবান্বিত করতে পারি। প্রভু তাদের চিন্তায় ছিলেন না। আমি ভাবলাম, আহা, যারা এভাবে তাদের সম্পদ বিনিয়োগ করছে তারা যদি তাদের কার্যধারাকে ঈশ্বর যেমন দেখেন তেমনই দেখতে পারত। তারা একের পর এক দৃষ্টিনন্দন ভবন গড়ে তুলছে, কিন্তু মহাবিশ্বের অধিপতির দৃষ্টিতে তাদের পরিকল্পনা ও কৌশল কতটাই না মূর্খতা। কীভাবে তারা ঈশ্বরকে মহিমান্বিত করতে পারে এ বিষয়ে তারা হৃদয় ও মনের সমস্ত শক্তি দিয়ে চিন্তা করছে না। এটি মানুষের প্রথম কর্তব্য, তাদের দৃষ্টি থেকে সরে গেছে। যখন এই সুউচ্চ ভবনগুলো নির্মিত হচ্ছিল, মালিকেরা উচ্চাভিলাষী গর্বে উল্লসিত ছিল যে নিজেদের ভোগ বিলাসে এবং প্রতিবেশীদের ঈর্ষা উদ্রেক করতে তারা অর্থ ব্যয় করতে পারে। এভাবে তারা যে অর্থ বিনিয়োগ করত তার বড় অংশই জুলুম করে আদায়, দরিদ্রদের শোষণ করে অর্জিত ছিল। তারা ভুলে গিয়েছিল যে স্বর্গে প্রতিটি ব্যবসায়িক লেনদেনের হিসাব রাখা হয়, প্রতিটি অন্যায় চুক্তি, প্রতিটি প্রতারণামূলক কাজ সেখানে লিপিবদ্ধ থাকে। সময় আসছে যখন প্রতারণা ও উদ্ধততায় মানুষ এমন এক সীমায় পৌঁছবে যা প্রভু তাদের অতিক্রম করতে দেবেন না, এবং তারা শিখবে যে জিহোবার সহনশীলতারও একটি সীমা আছে। পরের যে দৃশ্যটি আমার সামনে এল তা ছিল আগুন লাগার সংকেত। লোকেরা উঁচু এবং কথিতভাবে অগ্নিরোধক ভবনগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলো সম্পূর্ণ নিরাপদ, কিন্তু এই ভবনগুলো এমনভাবে পুড়ে ছাই হয়ে গেল যেন সেগুলো পিচ দিয়ে তৈরি। দমকলের গাড়িগুলো ধ্বংস ঠেকাতে কিছুই করতে পারল না, দমকল কর্মীরা যন্ত্রগুলো চালাতে পারল না।
আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রভুর সময় এলে যদি অহংকারী উচ্চাভিলাষী মানুষের হৃদয়ে কোনো পরিবর্তন না ঘটে, তবে মানুষ বুঝবে যে যে হাত রক্ষা করতে শক্তিশালী ছিল সেটিই ধ্বংস করতেও শক্তিশালী হবে। পার্থিব কোনো শক্তি ঈশ্বরের হাতকে থামাতে পারে না। ভবন নির্মাণে এমন কোনো নির্মাণ সামগ্রী নেই যা ঈশ্বরের নির্ধারিত সময়ে তার বিধানের প্রতি মানুষের অবহেলা ও তাদের স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার জন্য শাস্তি প্রেরিত হলে সেই ভবনগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। সমাজের বর্তমান অবস্থার অন্তর্নিহিত কারণগুলি বোঝেন এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়, এমনকি শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়কদের মধ্যেও নয়। যারা শাসনের লাগাম ধরে আছেন তারা নৈতিক অবক্ষয়, দারিদ্র, নিঃস্বতা এবং ক্রমবর্ধমান অপরাধের সমস্যার সমাধান করতে সক্ষম নন। ব্যবসায়িক কার্যক্রমকে আরও নিরাপদ ভিত্তিতে স্থাপন করতে তারা নিষ্ফলভাবে সংগ্রাম করছেন। মানুষ যদি ঈশ্বরের বাণীর শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিত, তবে যে সমস্যাগুলি তাদের বিভ্রান্ত করে সেগুলোর সমাধান তারা খুঁজে পেত। পবিত্র শাস্ত্র খ্রিস্টের দ্বিতীয় আগমনের ঠিক আগে পৃথিবীর অবস্থার বর্ণনা দেয়। যারা ডাকাতি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল ধন সম্পদ সঞ্চয় করছে তাদের সম্পর্কে লেখা আছে, তোমরা শেষ দিনের জন্য ধন সম্পদ স্তূপ করে জমিয়েছ,
দেখ, তোমাদের ক্ষেতের ফসল কেটেছে এমন শ্রমিকদের মজুরি যা তোমরা প্রতারণা করে আটকে রেখেছ তা চিৎকার করছে, আর যারা ফসল কেটেছে তাদের আর্তধ্বনি সেনাবাহিনীর প্রভুর কানে পৌঁছেছে। তোমরা পৃথিবীতে ভোগবিলাসে জীবন কাটিয়েছ এবং লালসায় লিপ্ত হয়েছ। তোমরা তোমাদের হৃদয়কে জবাইয়ের দিনের মতো পুষ্ট করেছ। তোমরা ধার্মিককে দোষী সাব্যস্ত করে হত্যা করেছ, আর তিনি তোমাদের প্রতিরোধ করেন না। যকব 5:3-6। কিন্তু সময়ের দ্রুতপূর্ণ হতে থাকা লক্ষণগুলি যে সতর্কবাণী দিচ্ছে তা কে পড়ছে? জাগতিক মানুষের মনে তার কি প্রভাব পড়ছে? তাদের মনোভাবের কি পরিবর্তন দেখা যায়? নোহের যুগের পৃথিবীর অধিবাসীদের মনোভাবে যতটা দেখা গিয়েছিল তার বেশি নয়। পার্থিব ব্যবসা বাণিজ্য ও ভোগবিলাসে নিমগ্ন হয়ে প্লাবনপূর্ব লোকেরা প্লাবন আসা পর্যন্ত তারা জানল না, আর তা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। মথি 24:30। তারা স্বর্গপ্রেরিত সতর্কবাণী পেয়েছিল কিন্তু শুনতে অস্বীকার করেছিল, আর আজও বিশ্ব ঈশ্বরের সতর্কবাণী সম্পূর্ণ উপেক্ষা করে শাশ্বত ধ্বংসের দিকে ছুটে চলেছে। বিশ্বযুদ্ধের চেতনায় আলোড়িত দানিয়েলের 11 অধ্যায়ের ভবিষ্যৎবাণী প্রায় তার সম্পূর্ণ পরিপূর্তিতে পৌঁছছে। শীঘ্রই ভবিষ্যৎবাণীগুলিতে বর্ণিত বিপদের দৃশ্যাবলী ঘটবে।
গির্জার প্রতি সাক্ষাবলী খণ্ড 9, পৃষ্ঠা 11।